বিক্ষম জ্ঞানম যত বর্ষা পূর্বস্য পাপস্য সংশয় তস্মাত বিক্ষেপি সাপেক্ষা দেশি করি তত্ত্ব কোবিত। দিব্য জ্ঞান লাভের মাধ্যমে যে পাপের ক্ষয় হয় সেই পন্থাটিকে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ দীক্ষা নামে অভিহিত করে। দীক্ষা অর্থাৎ দীক্ষা শব্দটির অর্থ হচ্ছে যে সদ্গুরুর কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করার মাধ্যমে পাপের ক্ষয় হয়ে যাবে। এই জড়জগতে আমরা সকলে বিভিন্ন প্রকার পাপের দ্বারা প্রভাবিত হয়ে দুঃখ কষ্ট করব। আমাদের এই জড়জগতের বন্ধনের কারণ হচ্ছে এখন সে পাপ যদি ক্ষয় হয়ে যায় তাহলে আর এই জড়জগতের বন্ধন থাকে না বা আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে ভগবদ্গীতাতে ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি। তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করি সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি। এই যে মোক্ষয়িষ্যামি, এই মোক্ষয়িষ্যামি আর ক্ষয় দুটো একই অর্থ। ক্ষীয়তে ক্ষয় হয়ে যাওয়া, মোক্ষ সমস্ত পাপ ক্ষয় হয়ে যাওয়া। তাহলে এই দুটো শব্দের মধ্যে, এই দুটো অর্থের মধ্যে সামঞ্জস্যটা দেখেন যে দিব্য জ্ঞান প্রাপ্তির মাধ্যমে পাপ ক্ষয় হয়ে যায়, আর ভগবান বলছেন আমার স্মরণ হলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। তার মানে দিব্য জ্ঞানটা কি? দিব্য জ্ঞানটা হচ্ছে ভগবানকে স্মরণ নেওয়া, ভগবানের স্মরণ নেওয়ার। সদ্গুরু যে দিব্য জ্ঞান দান করে সেই দিব্য জ্ঞানের অর্থ হচ্ছে ভগবানের স্মরণগত হচ্ছে। সদ্গুরু খুব সরল বিষয়, এই বিষয়টা জানতে গেলে আমাদের বড় বড় পণ্ডিত হতে হবে না, সরলভাবে জেনে নিতে পারি। ভগবানের স্মরণ নিলে সমস্ত পাপ থাকবে। আর এই যে দীক্ষা, দীক্ষার মাধ্যমে আমরা এই ভগবানের স্মরণ নেওয়ার পন্থাটা জানতে পারি, কি করে ভগবানের স্মরণ নিতে হয়। এখন এই যে স্মরণ নেওয়ার পন্থা, সেই স্মরণ নেওয়ার পন্থার প্রথম নিয়তি হচ্ছে যে ভগবানকে তাকে জানা। তাই জন্য সদ্গুরু কি করে, সদ্গুরু ভগবানকে তা জানিয়ে দেয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হন, যিনি সেই কৃষ্ণকে জানেন তত্ত্বতভাবে তিনি গুরু হওয়ার। এবং গুরু কি করে, তিনি জানিয়ে দেন কৃষ্ণকে, আমরা কে, আমাদের সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক এবং কিভাবে আমরা এই সম্পর্কে অধিষ্ঠিত হতে পারি এবং এই সম্পর্কে যুক্ত হলে কি না হয়, এগুলি জ্ঞাতব্য। শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের লক্ষণ থাকবে পাঁচটা। শাস্ত্র কি? শাস্ত্র হচ্ছে যে সেই গ্রন্থ যেই গ্রন্থ গ্রন্থের জীবকে তার স্বরূপকে জানিয়ে দেয়। যে আমরা মনে করছি কি এই শরীরটা আমি, কিন্তু আমাদের স্বরূপে আমরা কি, আমরা কি শরীর? একে মনে করো তোমরা তোমাদের শরীর হাত তোলো, একে মনে করো তোমরা তোমাদের শরীর নও হাত তোলো, একে জেনে গেছো তোমরা কে দু হাত তোলো, বলো হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম। তাহলে তোমরা জেনে গেছ তোমাদের স্বরূপে তোমরা কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদা, আর জীব তার স্বরূপে কি, মামই বংশ জীব লোকে জীব ভূত ভগবান বলছেন যে এই জীব অর্থাৎ আমরা হচ্ছে সকলে জীবাত্মা, আমরা সকলে ভগবানের অংশ। সেই অংশটা কিরকম তার একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, যেমন সূর্য আর সূর্যের কিরণ, সূর্যের থেকে সমস্ত কিরণগুলো বেরোচ্ছে, আর কিরণগুলি এক একটা কি সূর্য না, সূর্যের একটা কণিকা। আমরা সেরকম ভগবানের জীবভূত ভগবানের অংশ। এটা কোথায় জানা যায়? ইতিহাস ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি বই করে জানা যায় যে আমরা আমাদের স্বরূপে আমরা জীবাত্মা এবং ভগবানের অংশ। কোথায় জানা যায়? একটা কথা শাস্ত্র জানা যায়, দ্বিতীয় কথা শাস্ত্র জানিয়ে দেয় ভগবানকে। ভগবান আছে, এখন এই ভগবানের কথা কোথায় জানা যায়? ইতিহাস ভূগোল বায়োলজি জুলজি কেমিস্ট্রি জানা যাবে, কোথায় জানা যাবে ভগবানকে, ভগবানের কথা? যে গ্রন্থে সেই তথ্য জানা যায় তা হচ্ছে শাস্ত্র। আর তারপরে শাস্ত্র কি করে? শাস্ত্র ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক সেটা জানিয়ে দেয়, ভগবানের সঙ্গে কিভাবে সেই সম্পর্ক স্থাপন করা যায় সেটা জানিয়ে দেয়, ভগবানের সঙ্গে সেই সম্পর্ক স্থাপন করলে কি লাভ হয় সেটা জানিয়ে দেয়। এই তিনটি তত্ত্বকে বলা হচ্ছে সম্বন্ধ, অবিধেয় এবং প্রেরক। এই সম্বন্ধটা কি, আমরা সকলে ভগবানের বিভিন্ন অংশ, এবং বিভিন্ন অংশ হওয়ার ফলে ভগবানের সঙ্গে আমাদের একটা নিত্য যোগ রয়েছে, সম্পর্ক রয়েছে, সম্বন্ধ। কিভাবে সেই সম্পর্ক স্থাপন করা যায়? সেই সম্পর্ককে স্থাপন করা যায় আমাদের হৃদয়ে প্রেম ভগবানকে নিবেদন করা, প্রেমের মাধ্যমে সম্পর্ক স্থাপন, তাই নয় কি? যেখানে সম্পর্ক আছে সেখানে প্রেম আছে, যাকে আমরা ভালোবাসি তার সঙ্গে আমাদের সম্পর্ক, যাকে আমরা ভালোবাসি না তাদের সঙ্গে সম্পর্ক আছে। সুতরাং এই প্রেম বা ভক্তি কি হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার উপায়, সম্পর্ক স্থাপনের উপায়, এবং সেই সম্পর্ক স্থাপন করলে কি লাভ হবে? সেই সম্পর্ক স্থাপন করলে আনন্দ লাভ হবে। এই বিষয়গুলি খুবই সরল বিষয়, তাই নয় কি? তোমাদের এই বিষয়গুলি জানার জন্য কি খুব খুব বেশি পড়াশোনা করতে হয়েছে হয়েছে কি, নাকি শুধু শোনার মাধ্যমে এগুলো জানা যাবে? একে শুনে জেনে ফেলেছ, তোমরা দেখো এই সরল বিষয় যেটা সেটা শোনার মাধ্যমে বোঝা যায়, আর যেটা জটিল বিষয় সেটা জানতে হলে অনেক মাথা খাটাতে হয়। এই যে এই বিষয়টা অত্যন্ত সরল, যেমন বাবার সঙ্গে ছেলের সম্পর্ক রয়েছে, এ তো জানার মধ্যে কি খুব একটা কঠিন কিছু রয়েছে, এটা জানা কি খুব কঠিন? বা মায়ের সঙ্গে তার ছেলে মেয়েদের সম্পর্ক, সেটা বাচ্চাদের কাছে জানতে খুব একটা অসুবিধা নয়, সহজে জানা যায়। কেন কেন এটা স্বাভাবিক একটা সম্পর্ক, ঠিক তেমনই ভগবানের সঙ্গে আমার একটা স্বাভাবিক সম্পর্ক রয়েছে। তাই সেই সম্পর্কে কি সম্বন্ধে যা অবগত হওয়া এবং সেই সম্পর্ক স্থাপন করা খুব একটা কঠিন বিষয়। এখন কিন্তু সেটা কে বোঝাতে পারে? তিনি বোঝাতে পারেন যিনি নিজে বুঝেছেন। যে নিজে জানে না সে অন্যকে জানাতে পারবে? যে নিজেই জানে না সে অন্যকে কীভাবে বোঝাবে? তার জন্য ভগবানকে জানার, ভগবানকে জানার সরল উপায়টি হচ্ছে সদগুরু শিল প্রভুপাদ আমেরিকাতে গিয়েছিলেন, গিয়ে কাদের সে তিনি অনুপ্রাণিত করেছিলেন? আমেরিকার অল্প বয়স ছিলেন আর তারা ইলেকট্রিক করেছিল, তারা বাড়িঘর ছেড়ে বেরিয়ে দিয়েছিল, কেন তারা দেখেছিল ওখানে নিজে সাধারণত পারিবারিক জীবন খুব একটা গভীর সম্পর্ক থাকে না, একটু বয়স হলে ছেলে মেয়েরা বেরিয়ে যায়। সাধারণত আমেরিকাতে 18 বছরের পরে ছেলে মেয়েরা বাড়িতে থাকে না, মা বাবার সাথে থাকে, নিজের পথ দেখে না। কিন্তু তারা কীরকম পথ দেখে নিয়েছিল? তারা বলেছিল যে এই যে সামাজিক যে ব্যবস্থা, হ্যাঁ টাকা পয়সা রোজগার করো, বড় বাড়ি করো, থাকো, ওরা ওই জীবনটাকে তারা নিতে চায়। তারা চেয়েছিল একটা মুক্ত জীবন যাপন করার জন্য, যার মাধ্যমে তারা আনন্দ আস্বাদন করতে পারে। এইভাবে তারা প্রকৃতপক্ষে বিভ্রান্ত হয়ে পড়েছিল। তখন শিল প্রভুপাদ যে তাদেরকে পদ্ধতি, কিন্তু এবং তারা প্রভুপাদের শিক্ষার মাধ্যমে তাদের জীবনের আমূল পরিবর্তন করেছিল। ছেলে মেয়েদের, ওখানকার ছেলে মেয়েদের জীবনের মূল ভিত্তি ছিল নেশা করা এবং অবৈধ সঙ্গ। শুধু প্রভুপাদ কি করলেন? নেশাবাদ, আমিষাহার বাদ, অবৈধ শ্রীসঙ্গ বাদ এবং জুয়া পাশায় করে তারা মেনে নিল। কেন মেনে নিল? কেন তারা বুঝতে পেরেছিল শিল প্রভুপাদের শিক্ষা, শিক্ষার মহত্ব, শিক্ষার তারা বুঝতে পেরেছিল এই শিক্ষার মাধ্যমে তাদের জীবন সার্থক হতে পারে। এখন ওখানে হয়তো বিরাটভাবে তাদের জীবনের পরিবর্তন এসেছিল, কিন্তু এখানেও আমরা দেখতে পাই তোমাদের জীবনে পরিবর্তন এসছে। হ্যাঁ, তোমরা এই পথে গ্রহণ করার ফলে কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, মাছ মাংস খেতে আগে এটাই তো একটা বড় জিনিস পরিবর্তন, বাঙালির পক্ষে মাছ ছাড়াতে একটা বিরাট ব্যাপার। আর ওই মাছ ছাড়লে তাদের সামাজিক জীবনটা নষ্ট হয়ে যায়। আমি তো দেখছি যে অনেকে বলে আমি আত্মীয় স্বজন বাড়িতে যেতে পারি না, ওই জোর করে মাছ খাওয়ার চেষ্টা। আর যখন দেখে যে আমরা খাচ্ছি না, তখন নানাভাবে ওরা বোঝাবার চেষ্টা করছে তুমি কিরকম বাঙালি, তোমরা। কিন্তু যেই জিনিসগুলো পারমার্থিক জীবনের প্রতিবন্ধক, যেই জিনিস যে আচরণগুলি করলে পারমার্থিক জীবন ব্যাহত হয়, সেই আচরণটা করা উচিত। সেই জন্য জীবনে পরিবর্তন এসেছে। আমেরিকার ইউরোপের ছেলে মেয়েদের মতো অতটা পরিবর্তন হয়তো হয়নি, কিন্তু এই যে একটা বললাম যে আমি সাহায্য বর্জন নেশা বর্জন হয়েছে না, চা খেতে, অনেকে সিগারেট খেতে, অনেকে পান তামাক খেতে, এগুলো সব সারা ছেড়ে দিয়েছে, দিয়েছে তো। তারপরে এই পথে আসার পরে আমরা একটা ইয়ে জানতে পারলাম যে অবৈধ স্ত্রী সঙ্গ বলতে কি বলতে, অবৈধ স্ত্রী সঙ্গ সেটা তোমরা জানতে পেরে সেই পথটাকে উপলব্ধ করেছে। যেমন আমরা এই পথে আসা ইয়েতে এই প্রকার শিক্ষার মাধ্যমে আমরা কি জানতে পারলাম যে স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কটা অবৈধ হতে পারে, উৎপাদ প্রক্রিয়া বই থাকবে এবং সন্তান সন্ততি উৎপাদনের জন্য কেবল সম্ভব, এছাড়া একটা সম্পর্ক করা হয়েছে। তারপরে আগে জানা ছিল যে জুয়া খেলাটা খারাপ হতে পারে, কিন্তু লটারি খেললে খুব ক্ষতি নেই। এখন ইসলামে এসে আমরা জানতে পারলাম এটাও জুয়া খেলা, লটারি ফাটা। তো এইভাবে জীবনের পরিবর্তন এসেছে সকলের, সেই পরিবর্তন আসার ফলে ভালো হয়েছে না খারাপ হয়েছে, ভালো। এখন এই শিক্ষাগুলো কোথায় পেলে? এই শিক্ষাগুলি আমরা সকলে পেয়েছি শ্লোকভাবে। ইস্কনে আসা মানে শিল প্রভুপাদের শিক্ষার সাহায্য, এটাও আমাদের আলোচ্য বিষয়। এখানে আমি খুব এটার উপর গুরুত্ব দেবো, এটাকে আমি ভালো করে বোঝার চেষ্টা করবো যে তোমরা ডিসাইপল কোর্স করেছো সকলে, এই কোর্সটা আমরা সম্প্রতি জিডিসি থেকে শুরু করেছি। পৃথিবীর সব জায়গাতে শিখ দীক্ষা নিতে হলে এই কোর্সটা করতে হয়। এই কোর্সটা করার উদ্দেশ্যটা কি? কোর্সটা করার যদিও গুরু শিষ্যের সম্পর্ক, শিষ্যের গুণাবলী, গুরুর গুণাবলী ইত্যাদি জানা যাচ্ছে, কিন্তু এই কোর্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে শ্রীল প্রভুপাদ ইসলামের কে সেটা জানা যায়। ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে শ্রীল প্রভুপাদের সঙ্গে তোমার কী সম্পর্ক হয়েছে সেটা বুঝিয়ে দেয়। আমরা যখন আমি তোমাদের যখন ইন্টারভিউ নিয়েছিলাম তখন আমি তোমাদেরকে এটা বলেছি, আবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি প্রথমে একটা কথা বলবো যে আমরা কি চাই সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার হোক? কে কে চাও সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার? এটা চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী, তাই না? শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, এবং যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তাই তার কথাটি কখনো ব্যাখ্যা হবে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার হবে। এবং এর আগে কি সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার হয়েছিল? কৃষ্ণভক্তির প্রচার সারা পৃথিবী জুড়ে কখন থেকে শুরু হলো? শিল প্রভুপাদ যখন আমেরিকায় গেলেন, শিল প্রভুপাদ আমেরিকায় গিয়ে প্রথমে কি করলেন? যখন প্রচার শুরু করলেন তখন তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্বিত সংঘ বা ইসকন স্থাপন করলেন। ইসকন এবং এই ইসকনের মাধ্যমে ইসকন কেন স্থাপন করলেন? আচ্ছা, এই সম্বন্ধে আমি একটা দৃষ্টান্ত কিছুদিন আগে একটা প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমি দিয়েছিলাম। একজন আমাকে প্রশ্ন করেছিল যে ইনস্টিটিউশনের কি প্রয়োজন, সংগঠনের কি প্রয়োজন, ধর্ম আচরণের জন্য সংগঠনের চিত প্রয়োজন। তিনি তার বক্তব্যতে এই ছিল যে অনেকের একটা ধারণা আছে যে ইংরেজিতে যেটাকে বলে ইনস্টিটিউশনালাইজড রিলিজন, সংঘবদ্ধ ধর্ম আচরণটা বাঞ্ছনীয়, ধর্ম আচরণটা দেখো এককভাবে যে সংঘবদ্ধভাবে যেটা হয় তার ফলে ধর্ম আচরণে অনেক ক্ষতি হয়, সেটা অবশ্য কারণে রয়েছে। যেমন আজকে যেটা ধর্মের নামে আমরা হচ্ছে দেখছি তাতে পৃথিবীর অনেক ক্ষতি হচ্ছে, সেটা ঠিকই, কিন্তু আবার এর যে আরেকটা দিক রয়েছে সেটা আমাদের দেখতে হবে। সেই উত্তর দিকে নিয়ে আমি বলেছিলাম যে দেখো কেউ যখন একটা দোকান খোলে তখন সে কোম্পানি করে না, বড় একটা কিছু একটা দোকান খুলে সে নিজে বসে থাকে আর নিজেই দোকানটা থাকে। তারপরে ব্যবসাটা যখন বড় হয় তখন কোম্পানি রেজিস্ট্রি করে, হ্যাঁ ব্যবসাটা যখন আরো বড় হয় তখন সেটা প্রাইভেট লিমিটেড করে, তারপরে যখন ব্যবসাটা সারা পৃথিবী জুড়ে ছড়াতে চায় তখন তাকে কি করতে হয়, এটাকে একটা মাল্টি ন্যাশনাল রূপ দিতে হয়। এখন এই মাল্টি ন্যাশনাল রূপটা যদি না থাকে তাহলে সারা পৃথিবীর যেটা ব্যবসাটাকে ইয়ে করা যাবে, কন্ট্রোল করা যাবে বা চালানো যাবে, তেমনই যে কোনো বিশাল কার্য যখন সারা পৃথিবী সম্পাদন করতে হবে সেটা যখন প্রয়োগটা দেখেছিলেন তখন সর্বপ্রথমে প্রয়োগটা সেই কোম্পানিটা স্থাপন করেছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিশ্চিয়ান। কেন প্রভুপাদ জানতেন কি তাকে করতে হবে, যদিও প্রভুপাদ একটা ছোট্ট দোকান ঘরে তার ব্যবসা শুরু করেছিলেন কিন্তু যেহেতু তিনি জানতেন যে এই ব্যবসাটা সারা পৃথিবী জুড়ে ছড়াবে তাহলে ওই ছোট দোকান ঘরেও তিনি সেই কোম্পানি স্থাপন করলেন, মাল্টি ন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিশ্চিয়ান কনসেপ্ট। এবং তারই মাধ্যমে আজকে কি হয়েছে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার। আজকে যদি ঈশ্বর না থাকতো তাহলে এইভাবে ব্যাপকভাবে কৃষ্ণভক্তি প্রচার সম্ভব হতো? আমি জানি না তোমরা কতটা সেটা বুঝতে পারবে, কিন্তু আমি ভেতর থেকে এটা বুঝতে পারি যে শিল প্রভুপাদ যখন প্রভুপাদ রত্নপথের সময় ঈশ্বরের 108টা মন্দির ছিল, এখন ঈশ্বরের 685টা মন্দির। তাহলে প্রভুপাদের অগ্রপথের পরেই সংস্থাটি আরো ক্রমশ বেড়ে যাচ্ছে। কিভাবে বাড়ছে? ইসকন রয়েছে, সংঘবদ্ধ হয়েছে, তাহলে এই ইসকনকে আগলে রাখা, এই যে ইসকন যাতে ভেঙে না পড়ে সেই চেষ্টা আমাদের সবাই করতে হবে। বুঝতে পারছি ইসকন যদি ভেঙে যায় তাহলে সারা পৃথিবীর প্রচার কার্য সম্ভব হবে? যেমন যাই হোক এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই, তা আমি শুনে তোমাদের সংক্ষেপে বোঝাবার চেষ্টা করছি। কিন্তু একটা ঈশ্বরের আজকে একটা ক্ষতি আমরা হতে পারি বলে বুঝতে পারছি, সেই ক্ষতিটা কি জানি? সেই ক্ষতিটা হচ্ছে গুরুকে নিয়ে বলা হয়, যেটাকে বলা হয় গুরু গুরুজন। শিষ্যরা গুরুকে নিয়ে একটা দল তৈরি করে, আমার গুরুর দল, আমার গুরুর দল আর তোমার গুরুর দল। এখন এই এই মনোভাবটা কি করতে পারে? ঈশ্বরকে খণ্ডবিখণ্ড করে দিতে পারে, তাই না? তাই জন্য কি করতে হবে? এখন এটা স্বাভাবিক ভক্তের শিষ্যের মনোভাবটা এটাই, এটা শাস্ত্রেও আছে, মত গুরু শ্রী জগৎগুরু, আমার গুরু হচ্ছে জগৎগুরু, স্বাভাবিক। এই যে নিজের গুরুকে এইভাবে শ্রদ্ধার চোখে দেখা এটা স্বাভাবিক, কিন্তু একটা মহতি কার্য সম্পাদন করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আরো প্রসারিত করতে হবে। সেই প্রসারিত করার উপায়টা কি? সেই প্রসারিত করার উপায়টি হচ্ছে এই যে ঈশ্বর সংখ্যার সঙ্গে আমার কি গুরু, আমার গুরুকে এবং শিল প্রভুপাদকে সেটা বোঝে। সাধারণত গুরুর আশ্রম থাকে, আর সেই আশ্রমে গুরুই হচ্ছে প্রধান। কিন্তু ঈশ্বরে যে আমরা যে গুরুর দায়িত্ব বহন করছি, তাতে আমাদের কিন্তু নিজেদের কোনো আশ্রম আশ্রম নেই। ঈশ্বরটা আমার আশ্রম নয়, ঈশ্বরটা হচ্ছে প্রভুপাদের আশ্রম। এবং শিল প্রভুপাদ এই ঈশ্বরের চিরকালের জন্য শিল প্রভুপাদ ঈশ্বরের প্রধান হয়ে থাকবে, যে জন্য শিল প্রভুপাদ এত গুরুত্ব দিয়েছেন এই সাইকেলটির উপরে। ফাউন্ডার আচার্য, ফাউন্ডার প্রভুপাদ যে প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার ঈশ্বরের, সে সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ থাকতে পারে না। কিন্তু আচার্য যে শিল প্রভুপাদ সেটা আমাদের বুঝে নিতে হবে। আচার্য মানে ঈশ্বরের প্রতিষ্ঠানের কথাটা আমি যদি বাদ সরিয়ে রাখি, ঈশ্বরের আচার্যকে শিল প্রভুপাদ এবং চিরকাল শিল প্রভুপাদ ঈশ্বরের আচার্য থাকে, এবং সেই সূত্রে ঈশ্বর ঐক্যবদ্ধ হয়ে থাকে। আর গুরু ঈশ্বরের গুরুদের কর্তব্যটা কি? ঈশ্বরের প্রতিনিধি রূপে শিষ্যদের দীক্ষা দেওয়া। আমি যে আজকে তোমাদের দীক্ষা দেবো সেটা কোন কিসের ভিত্তিতে, কিসের অধিকারে? আমার নিজের ব্যক্তিগত অধিকারে না, ঈশ্বরের প্রতিনিধি রূপে আমি তোমাদের দীক্ষা দিচ্ছি। তোমরা আমার জন্য এখানে আসনি, তোমরা ঈশ্বরে এসেছি, তারপরে কোনো কারণে তোমরা ঠিক করে একটু যে আমার থেকে দীক্ষা নেবে সেটা ঠিক আছে, কিন্তু আমার কর্তব্য হচ্ছে তোমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রাখতে। এবং সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে এই যে ব্যাপারটা, এটা আমার কাছ থেকে অনেক সহজ করে দিয়েছে। যদি আমাকে তোমাদের কাছে কৃষ্ণের কাছে নিয়ে যেতে হতো তাহলে আমি বলতাম ওইটা আমার পক্ষে সম্ভব না, যেখানে আমি নিজেই জানি না যে কৃষ্ণের কাছে যেতে পারবো তো না, আর তোমাদের দায়িত্ব নিয়ে দেবো আমি ঠিক আছে। কিন্তু প্রভুপাদের কাছে আমি তোমাকে নিয়ে যেতে পারি, এবং প্রভুপাদ তোমাদের কৃষ্ণের কাছে নিয়ে যাবে। আমি শুধু প্রভুপাদকে সাহায্য করছি তোমাদের তার কাছে তার শিপাদকার জন্য, এবং প্রভুপাদের কৃপা, প্রভুপাদ এমন একটি সুন্দর আয়োজন করে গেছেন। প্রভুপাদের নিজেরই কথা কি জানো তো, প্রতিদিন যদি তুমি ষোলমালা জপ করো, চারটি নিয়ম পালন করো, তাহলে আমি তোমাদের ওই জগতে নিয়ে যাবো, ঠিক জগতে। আর সেটা করার জন্য শিল প্রভুপাদ কি করেছেন, এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনের মতো সংঘ তৈরি করে গেছেন ইসকন দিয়ে। এবং এই ইসকনে আছি বলেই আমাদের পারমার্থিক জীবন অক্ষুণ্ণ রয়েছে। ঈশ্বর থেকে যদি বিচ্ছিত হয়ে যাও তাহলে পারমার্থিক জীবনে কিছু হবে? আমি তো দেখেছি বড় বড় সন্ন্যাসী ঈশ্বর থেকে যখন চলে গেছে পারমার্থিক জীবন শেষ হয়ে গেছে। আর সাধারণ ভক্ত খুব একটা সেরকম ইয়ে নয়, কিন্তু যে ঈশ্বরে রয়েছে তার পারমার্থিক জীবন অক্ষুণ্ণ রয়েছে। এটা তোমরা বুঝতে পারো, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকলে পারমার্থিক জীবনটা সহজ হয়ে যায়, আর ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কি হবে? পারমার্থিক জীবন সামলাবার চেষ্টা করতে পারো, কিন্তু আমার খুব একটা আশা আছে বলে মনে হয় না। অতএব তোমরা ঈশ্বরের আশ্রয় সব সবসময়, কিন্তু সেই জন্য আমি সবসময় দীক্ষা দেওয়ার সময় তোমাদের আরেকটা প্রতিজ্ঞা করার জন্য অনুরোধ করি। সেই প্রতিজ্ঞাটা মনে আছে? কখনো ঈশ্বর ছেড়ে যাবে না, কেন ঈশ্বরে থাকার মাধ্যমেই রয়েছে তোমাদের পারমার্থিক জীবনে সাথে। অতএব এটা খুব ভালো করে জেনে রেখো যে ছিল প্রভুপাদের আশ্রয় তোমরা রয়েছ, এবং সেই আশ্রয়টি হচ্ছে বিশ্বাস, আর সেই ঈশ্বরের ভিত্তি হচ্ছে শিল প্রভুপাদের গ্রন্থাবলী। শিল প্রভুপাদ বলেছেন দ্য বুকস অ্যাট দ্য পেজেস, সেই ঈশ্বরের ভিত্তি হচ্ছে শিল প্রভুপাদের গ্রন্থাবলী। অত নিয়মিতভাবে শিল প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করব, তাহলে কি হবে, শিল প্রভুপাদের গ্রন্থাবলীর মাধ্যমে এত সুন্দরভাবে তিনি এই পারমার্থিক তথ্য বিশ্লেষণ করে গেছেন যে প্রতি পাতায় পাতায় আমরা অনুপ্রেরণিত হতে পারি। আমার প্রথম দিকে যখন মনে কোনো রকম সংশয় আসতো আসতো, আমি কি করতাম জানত, ভগবদ গীতা একটা পৃষ্ঠা ছিলেন আর দেখতাম যে আমার যে ইয়েটা সংশয় সেটা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে, যেন ওই ভগবদ গীতা ওই পাতাটাই যেন আমার জন্য লেখা হয়েছে। এইভাবে শিল প্রভুপাদের গ্রন্থাবলী আমাদেরকে পারমার্থিক জীবনে অগ্রসর হতে আর এর ইয়েটা কি আমি যেটা বললাম, প্রভুপাদ বলেছেন প্রতিদিন কম করে 16 মালা, এটা মনে থাকবে তো না দীক্ষা করে ভুলে যাবে। এটা এই 16 মালা জপটা কখনো ছিল না, এই 16 মালা জপটা নিয়মিত ভাবে করেছে। তোমরা নিয়মিত ভাবে এই 16 মালা জপ করো, আর জপ মানে কি না মানে হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয়, এই নাম হচ্ছে শ্রীকৃষ্ণের স্বয়ং, যেই নাম সেই কৃষ্ণ, নাম ও চিন্তা মানে কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতার নাম, নাম এবং নামে কৃষ্ণ এবং কৃষ্ণ নামের মধ্যে কোনো পার্থক্য নেই, অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ। অতএব নামের আশ্রয় থাকা মানে কৃষ্ণের আশ্রয় থাকা, নামের প্রতি শ্রদ্ধা পরায়ণ হওয়া মানে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা পরায়ণ, এই নাম হচ্ছে কৃষ্ণ স্বয়ং। আর এই নামের দশটি অপরাধ আছে, সেই অপরাধের ফলে নামটা নাম হয় অপরাধ। তোমরা এই সেমিনারে দেখেছিলে, আর গত 3 দিন ধরে আমি যে সেমিনার দিয়েছি, এই সেমিনারে একটা সনাতন গোস্বামী শিক্ষার ব্যাপারে রূপ গোস্বামী শিক্ষার সময় মহাপ্রভুর একটা আমি বলেছিলাম, মহাপ্রভু শিক্ষা সেটা কি, যে এই কৃষ্ণ নামের প্রভাবে আমাদের ভক্তিলতা বিকশিত। এখন সেই ভক্তিলতা বীজটা কোথায় পাওয়া যায়, শ্রী গুরুদেব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। এখন সেই বীজটা পেয়ে কি করতে হবে, বীজটাকে হৃদয়ে হৃদয়ের ক্ষেত্রে বপন করতে হবে, রোপণ করতে হবে, তারপরে সেই বীজটাকে জল দিয়ে সিঞ্চন করতে হবে, জল সিঞ্চন করতে হবে, তাহলে কি হবে বীজটা অঙ্কুরিত হবে। এখন বীজটা যখন ভক্তিলতার বীজ অঙ্কুরিত হলো, কিন্তু সে বাগানের একটা মত্ত হস্তি ঢুকে পড়ে, তাহলে কি হবে, একটা হাতি ঢুকে পড়লেন বাজার বাগানটা ছাড়খাড় করে দেবে। এখন সেই মত্ত হস্তিটা কি, সেই মত্ত হস্তি হচ্ছে বৈষ্ণব অপরাধ। অতএব অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করতে, নামের 10টি অপরাধ রয়েছে, সেই অপরাধগুলি থেকে আমরা মুক্ত হয়ে নাম করব। আমি এখন ভক্তি প্রেম মহারাজকে 10বিধ অপরাধ সম্বন্ধে বিশ্লেষণ করতে চাই।
මොමත්දන්න පිළිරන් විස්ස ගණන්ගන කරත චක්ෂරන්වකංගන පස්සයි ශීකරන এই শিক্ষা অনুষ্ঠানের মাধ্যমে নাম গ্রহণ করতে এসেছি এবং অপরাধযুক্ত নামটা আসলে নাম আছে তাই অপরাধটা কি সেটা আমাদের জানা উচিত। যেমন আমরা রাস্তাঘাটে চললে চলাচলকে ট্রাফিক আইন যদি ভুলে যাই না জানি তাহলে সে আমাদের বিপদের সম্ভাবনা আমাদের আর দণ্ডভোগ করতে হয়। অন্যভাবে নাম করার সময় আমাদের অপরাধগুলি জানা অত্যন্ত আবশ্যক। এটা পদ্ম পুরাণে এই দশমীদের নাম অপরাধ সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। তাই আমাদের এই দশমীদের নাম অপরাধ থেকে মুক্ত হয়ে আমাদের নাম করা উচিত। যদিও আপনারা এটি অনেকবার শুনেছেন আজুর মহারাজ সেটা বাবা বলেন যে কমপক্ষে সবাইকে জিজ্ঞাসা করেন কমপক্ষে দীক্ষা অনুষ্ঠানের সময় যে আপনারা জানেন কি অনেক সময় ভুলে যান ভয়ে, কিন্তু এটা কখনো বলা যাবে না। অপরাধ নাম অপরাধ কী কী সেটা আমাদের সবসময় আমাদের মনে রাখতে হয়। আপনাদের যদিও জানা আছে আমরা আলাদা স্মরণ করতে চাই সেগুলি। এক নম্বর নাম অপরাধ হচ্ছে সাধু নিদ্রা। পদ্মপুরাণ এটা বর্ণনা করা হচ্ছে যে শতান নিন্দা নাম নাম পরম অপরাধ। এই প্রথম অপরাধটা সবচেয়ে বড় অপরাধ, কেননা এই যে নামের সমাধানে শুনলাম তার কাছে সাধুদের কাছে। এখন যে সাধুরা হরিনামের মহিমা কীর্তন করেছেন এবং সেই সাধুদের যদি নিন্দা করা হয় তাহলে ভগবান নামটি কী করে এটি সহ্য করতে পারে। তো এটাকে সবচেয়ে বড় অপরাধ বলে সেটা বর্ণনা করা হয়। এক কথায় সাধু নিন্দা। অনেক সময় আমরা বলি ভগবানের নাম উৎসর্গ করার জন্য তাদেরকে তুই তাদের নিন্দা না বলেন না, এগুলো সাধু নিন্দেই নাম অপরাধ। দ্বিতীয়টা হচ্ছে শিব ব্রহ্মা আদি দেবতাদের নামকে ভগবানের নামের সমান বা স্বতন্ত্র বলে মনে করা। দেবতাদেরকে ভগবানের সমান কখনো মনে করা উচিত না। আমরা আসলে পাশ্চাত্য সভ্যতার জন্য যেমন ইংরেজি ভাষা আমাদেরকে দুটাকে গড বলে, এদিকে দিয়ে স্পন্দিত করে দিয়ে আমাদের ধর্মটা অস্তিত্ব শেষ করে দিয়েছে যে দেবতার ভগবান সবে। আর আমরা ইংরেজি ভাষার মধ্যে দেখার ফলে আমরা মনে করি না দিকে বোধ হয়, কিন্তু প্রভুপাদ আমাদের এত কৃপা করেছে গড শব্দের সাধারণ ব্যবহার করে মনে করি দি সুপ্রিম পার্সন গডে আর একটা করে ডেলি গড, মাঝখানে কিছু রাখেন নি প্রভাব যাতে আমাদের দেন ঝামেলা না হয়। একজন গডের হেড আর একজনের গডের ডেলি, যাতে আমাদের আর কোনো বুঝতে অসুবিধা না হয়। তৃতীয় অপরাধটা হচ্ছে গুরুদেবের আদেশ অবজ্ঞা করা। অনেকে গুরুদেবকে অবজ্ঞা করে, গুরুদেবকে যাবো না অবজ্ঞা হবে না, সেটা অবজ্ঞা নয়। গুরুদেবের আদেশকেও আমরা যদি অবজ্ঞা না করি, যে চারটি বিশেষ করে চারটি নিয়ম পালন করা, চারটি অপরাধ থেকে মুক্ত হওয়া অভিমান করা। চতুর্থটা হচ্ছে যে বৈদিক শাস্ত্রে যা কিছু আছে সবগুলি সম্পূর্ণ সত্য বলে স্বীকার করা। কোনো কোনো শাস্ত্রে মাছ মাংসে খাওয়ার কথা বলা থাকতে পারে, তার অর্থ এই নয় যে শাস্ত্রটা ভুল। হ্যাঁ, সেটা কারো কারো জন্য ঠিক আছে, সে শাস্ত্রে কোনো যদি বুঝতে নাও পা যায় তবু যেন আমরা সেটা অবজ্ঞা না করি। হ্যাঁ, শাস্ত্রের সব কথা পরম সত্য। পঞ্চম অপরাধটা হচ্ছে ভগবানের নামের মহিমা আছে অতিশ্রুতি বা কাল্পনিক। না না, এত বেশি বেশি এত হয় নাকি না, ভগবানের নামের মহিমা আছে বলে শেষ করতে পারে না, তাই শাস্ত্রে যা বলা আছে সেটা অতিরিক্ত না, বরং কমই বলা আছে। তাই কখনো যদি মনে এরকম ভাবনা না আসে তাই রাধা সম্বোধন করা হচ্ছে তাকে হরে, এটা অন্য কোনো ব্যাখ্যা করার কোনো দরকার নেই। সপ্তম অপরাধ হচ্ছে নামের শক্তিতে পাপ করা, আমি নামও করবো আর পাপও করবো, যেহেতু নাম করলে সব পাপ ক্ষয় হয় তাহলে পাপ করতে হবে একটা নাম করে নেব। এইভাবে পাপ করার নাম করা এটা হচ্ছে সপ্তম অপরাধ। অষ্টম অপরাধ হচ্ছে যে শাস্ত্রে পুণ্যকর্মের কথা বলা আছে, যে এটা করলেই হবে ওটা করলেই হবে, একদায় পাপ করলে তা হবে, এই দান করলে এটা হবে, তপস্যা করলে এটা হবে, হরিনামের সঙ্গে কোনো পুণ্যকর্মের তুলনা দেওয়া যাবে না। পুণ্যকর্মের ফল জাগ্রত, হরিনামের ফল আসবে। নবমটা হচ্ছে যারা শ্রদ্ধাহীন তাদেরকে নামের মহিমা প্রকাশ করা যাবে না। এটা বান্দরের গলায় যদি মুক্তার মালা দেওয়া যায় মালা গাছে নষ্ট করে দেবে, সেরকম যাদের শ্রদ্ধা নেই এবং এই সমস্ত যে অপরাধ শুরু হয় আমরা যখন অমরযোগ সহকারে জপ করি, তাই অমরযোগ সহকারে যদি জপ না হয় সেটা আমাদের খেয়াল করা উচিত। তাই হরিনাম চিন্তা মনেতে হরিদাস ঠাকুর মহাপ্রভুর প্রার্থনা করছেন, দশবিধ অপরাধ হৃদয়ে না পশে, পশে মানে প্রবেশ করো, কৃপা কর মহাপ্রভু মজি নাম রস, হরি হরিনাম প্রভু কি মন্ত্র ভক্তি কর সমুদ্র মহারাজ কি জগদ্বিষে ভোপাত কি।
তাহলে বোঝা গেল নামের দশটা দশটি অপরাধের কথা, সকলে জানা আছে দশটি অপরাধ মুখস্থ আছে, ঠিক তো? দেখি আরেকবার কার কার মুখস্থ আছে, হাত তোলে যারা যা মুখস্থ আছে, মুখস্থ করে কেন মহারাজ যেটা বললেন কেন যে অপরাধটা কি সেটা যদি না জানি তাহলে অপরাধ থেকে মুক্ত হয়। মহারাজ একটু প্রচন্ড দৃষ্টান্ত দিল যে আমি যদি আইনটা কি সেটা যদি না জানি তাহলে সেটা পালন করার প্রশ্ন আসতে পারে না। আমি যদি না জানি রাস্তায় লাল বাতি জ্বললে গাড়ি চলবে না সবুজ বাতি জ্বললে রাস্তা চলবে, বাতি গাড়ি চলবে, সেই যদি আমি না জানি আর যদি লাল বাতি চলার সময় গাড়ি চালিয়ে দিই তাহলে তো অসুবিধা পেয়ে যাবে। আর অতএব হ্যাঁ এগুলো নাম যদি মুখস্থ, আমি তোমরা এতজন আসো বলে আমি আজকাল জিজ্ঞাসা করছি না, কেন ওই তাহলে দশ সকলকে দশ অপরাধ জিজ্ঞাসা করতে গেলে অনেক সময় চলে যাবে। তবু তাই আমি তোমাদের সকলকে অনুরোধ করবো তোমরা সকলে এই অপরাধগুলি দশটা অপরাধ মুখস্থ করো, কমপ্লিট করো। এরপরে যখন দেখা হবে তখন কিন্তু জিজ্ঞাসা করবে। আর তোমরা তাহলে এখন আমরা আচমন করব আচমন, আচমন শব্দটা অর্থটা কি? আচমন শব্দের সরল অর্থ হচ্ছে মুগ্ধ, মুগ্ধ। আর এই মুগ্ধ প্রথাটা কেন কেন যখন কেউ প্রতিজ্ঞা করে কিংবা মন্ত্র উচ্চারণ করে তখন আমাদের কণ্ঠনালীটাকে পরিষ্কার করতে হবে, বিশুদ্ধ করছে, যাতে সেই কথাটি বেরিয়ে আসে যে সত্য দিতে সেই জন্যই আপনার আচরণের পন্থা। সকলের কাছে আচরণ কাপ রয়েছে, সকলের সামনে আচরণ কাপ রয়েছে, আচমনে হচ্ছে প্রথমে কাপে জল আছে। আচ্ছা, তোমরা সকলে বাংলা বুঝতে পেরেছ? Ten offenses, are you aware of? Did you memorize them? And what I spoke about the importance of initiation, you understood? Did you understand the position of Srila Prabhupada in ISKCON? Did you understand the importance of recognizing that position? All right? Okay, so you understood everything. Hare Krishna. Okay, Achaman. প্রথমে জল নিয়ে ডান হাতটা ধুয়ে নেবে, তারপরে বাঁ হাতটা ধুয়ে নেবে, নিয়ে ডান হাতে তালুতে জল নাও, নিয়ে বলো ওম শ্রী কেশবায় নমঃ বলে জলটা খেয়ে নেবে। বলো কেশবায় নমঃ, আবার এবার হাতটা ধুয়ে নাও, ধুয়ে নিয়ে আবার জল নাও, নিয়ে বলো শ্রী ওম শ্রী নারায়ণায় নমঃ, তারপরে আবার হাতটা ধুয়ে নাও, নিয়ে বলো ওম শ্রী ভানুভায় নমঃ। এবার হাত জোর করে বলো ওম অপবিত্রা পবিত্রবান সর্বাবস্থান ততোপিবান যস্মরে পুণ্ডরীকাক্ষম সা বাহ্য অভ্যন্তরঃ শুচিঃ শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু। অর্থাৎ কেউ অপবিত্র বা পবিত্র হোক, তিনি যে অবস্থাতেই থাকুন না কেন, কেউ যদি কমল লেখন পুণ্ডলিক অক্ষ, পুণ্ডলিক মানে পদ্ম আর অক্ষ মানে চোখ, যার কার চোখ কমলের মতো পদ্মের মতো, কার চোখ পদ্মের মতো ভগবান, তার শরণাগত হয় তখন সে বাহ্য অভ্যন্তর সিদ্ধি, বাইরে বাইরে এবং অন্তরে সিদ্ধি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাহলে পবিত্র হওয়ার শ্রেষ্ঠ পন্থাটি কি? যশ্বরে পুণ্ডরীকাক্ষম, কমল লোচন ভগবানকে স্মরণ করলে আমরা পবিত্র, ঠিক আছে? তাহলে সবসময় কি করবে? ভগবানকে স্মরণ করবে, মন মনা ভব, সবসময় মন দিয়ে ভগবানকে স্মরণ, তাহলে সর্বক্ষণ সর্বদাই আমরা পবিত্র।
আচ্ছা, এখন তুমি ওদেরকে ডাকবে
আচ্ছা সেটা করে
আপনাদের যাদের নাম রাখবেন প্রণাম করে দুই মাসকে প্রণাম করে মালা নেওয়ার পরে আবার প্রভাতকে প্রণাম করে চলে যাবেন বিগ্রহে দুই মাসকে প্রণাম করে
তারপরে এখানে আসবেন প্রণাম করবেন তারপরে আবার প্রভাতের কাছে গিয়ে ওনার কৃপা আশীর্বাদ প্রার্থনা করে তাকে প্রণাম করবেন এবং তারপর বৈষ্ণবদের বৈষ্ণবদের আনুগত্য থেকে সবসময় কৃষ্ণভক্তির পথে প্রণাম হয়ে গেলে ওই দিকে চলে যাবে ওই দিকে আসবে তো প্রথম অর্পণ বান্ধবী এখানে আসুন তারপর
Thank you.